বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ রোববার 28 ফেব্রুয়ারি, 15 ফাল্গুন এবং ফার্সি 10 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাঈদ। এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত, ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের বেসামাল অবস্থা। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের ব্রিগেড ময়দানে বাম, কংগ্রেস ও আইএসএফ এর সমাবেশে মমতাকে উৎখাত করার ডাক দিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকি। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন কলকাতা থেকে আব্দুল হাকিম। দৃষ্টিপদের পর শুনবেন ধারাবাহিক অনুষ্ঠান আসমাউল হুসনা। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন সাপ্তাহিক অনুষ্ঠান আদর্শ মানুষ গড়ার কৌশল। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিস বলেছে, ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ছিল তেহরানের কনিষ্ঠ আঙুলের আঘাত। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে পুলিশের হামলায় 6 জন নিহত, প্রতিবাদ অব্যাহত রাখতে অনড় বিরোধীরা। ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে মমতাকে জেরো করার ঘোষণা ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকির। এবং সৌদি যুবরাজকে নিষেধাজ্ঞার আওতায় আনতে আমেরিকার প্রতি জাতিসংঘের আহ্বান, ওয়াশিংটন সিদ্ধান্ত জানাবে সোমবার। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বেচ্ছাসেবী সংগঠন বাসিস বলেছে, ইরাকে মার্কিন ঘাঁটি আইন আল আসাদে যে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে তা ছিল কেবল ইরানের কনিষ্ঠ আঙ্গুলের আঘাত। বাসিসের শিক্ষক শাখার উপপ্রধান ব্রিগেডিয়ার মেহরান তাহমাসেবি আরও বলেছেন, মুসলিম বিশ্বের মহাবীর জেনারেল কাসিম সোলাইমানের জানাজা অনুষ্ঠানে জনগণ কঠোর প্রতিশোধের যে দাবি জানিয়েছিল তারই কিয়দংশ ক্ষেপণাস্ত্রের আঘাতের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। এটা ছিল ইরানের কনিষ্ঠ আঙ্গুলের আঘাত। ইরানের বাসিজের এই কর্মকর্তা বলেন, মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের সাহায্যে যে আঘাত হানা হয়েছিল তাতে মার্কিন সেনারা ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে লুকাতে বাধ্য হয়। তারা প্রথমে বলেছিল কিছুই হয়নি, কিন্তু পরবর্তীতে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে। 2020 সালের 3 জানুয়ারি ইরানের জেনারেল কাসিম সোলাইমানি ও তার 9 সহযোগী ইরাকে মার্কিন কাপুরুষোচিত হামলায় শাহাদাত বরণ করেন। জেনারেল সোলাইমানিকে কবর দেওয়ার আগেই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মার্কিন ঘাঁটি আইন আল আসাদে 11টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর প্রতিটি ক্ষেপণাস্ত্রের ওজন ছিল 1000 পাউন্ডের বেশি। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতের আবানচি বলেছেন, তার দেশ আমেরিকার সঙ্গে উত্তেজনা বাড়াতে চায় না। উস্কানি সৃষ্টি করা ওয়াশিংটনের স্বভাব হলেও এ ধরনের কাজে তেহরান কোনো স্বার্থ খুঁজে পায় না বলেও তিনি মন্তব্য করেছেন। ইরানের এই শীর্ষস্থানীয় কূটনীতিক আল জাজিরা নিউজ চ্যানেলের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরান প্রমাণ করেছে যে উত্তেজনা বৃদ্ধিতে তার কোনো আগ্রহ নেই। এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে যখন ওয়াশিংটন ব্যাপকভাবে উত্তেজনা সৃষ্টি ও উস্কানিমূলক পদক্ষেপ নিতে শুরু করে, তখনও তেহরান উত্তেজনা এড়িয়ে চলেছে। ইরান পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে সরে আসার কারণে উত্তেজনা বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তাখতের আবানচি বলেন, অন্য পক্ষগুলো যখন তাদের প্রতিশ্রুতি থেকে পুরোপুরি সরে গেছে, তখন পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান তার প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিমাণ কমিয়েছে মাত্র। এর ফলে উত্তেজনা বাড়ার কোনো কারণ নেই বলে তিনি মন্তব্য করেন। ইরাকের ট্রেড ব্যাংকের চেয়ারম্যান সালেম চালাবি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে তার ব্যাংকে আটকে পড়া ইরানি অর্থ তেহরানকে ফেরত দিতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন। তিনি গতকাল তেহরানে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতির সঙ্গে এক সাক্ষাতে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। চালাবি বলেন, তিনি এমন ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন যাতে ইরান তৃতীয় কোনো চ্যানেলের মাধ্যমে ট্রেড ব্যাংক অব ইরাক থেকে তার অর্থ সংগ্রহ করতে পারে। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের নেতৃত্বে একটি শক্তিশালী প্রতিনিধি দল বর্তমানে ইরান সফর করছেন এবং এই দলে রয়েছেন চালাবি। ইরাক সরকার ইরানের কাছ থেকে কেনা প্রাকৃতিক গ্যাসের দাম পরিশোধের জন্য ট্রেড ব্যাংকে কয়েকশো কোটি ডলার জমা রেখেছে। ইরানের অর্থ তেহরানকে ফেরত দিতে ইরাকি কর্মকর্তাদের উৎসাহিত করার জন্য গত বছর হেম্মাতি সহ কয়েকজন শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তা বাগদাদ সফর করেন। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে পুলিশের হামলা ও গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত ২০ জন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আজ দাওয়াই, ইয়াঙ্গুন ও মান্দালয় শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি ছুঁড়েছে নিরাপত্তা বাহিনী। এতে অনেকেই হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন মারা যান দাওয়াই শহরে, ২ জন মারা যান মান্দালয় শহরে এবং ১ জন ইয়াঙ্গুন শহরে। ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া বিক্ষোভ আজও অব্যাহত রয়েছে। বিক্ষোভ দমাতে শনিবার থেকে বড় ধরনের ধরপাকড় অভিযান চালাচ্ছে পুলিশ। বহু বিক্ষোভকারীকে আটক করা হচ্ছে, এমনকি বিক্ষোভ ছত্রভঙ্গ করতেও গুলিও ছুটছে তারা। প্রধান শহর ও সাবেক রাজধানী ইয়াঙ্গুনে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে স্ট্যান্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেও ব্যর্থতার পর পুলিশ গুলি চালায়। গত নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সুচির ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বিপুল ভোটে জয়লাভ করে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের বিএনপি ছাত্র সংগঠন ছাত্রদলের পূর্ব ঘোষিত প্রতিবাদ সমাবেশ পুলিশি হামলায় পণ্ড হয়ে গেছে। ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের ডাকে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ রোববার সমাবেশটি হওয়ার কথা ছিল। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ব ঘোষিত জাতীয় প্রেসক্লাবের সামনে আজকের এক প্রতিবাদ সমাবেশ পুলিশি হামলায় পণ্ড হয়ে গেছে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে ছাত্রদলের নেতাকর্মী এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দী অবস্থায় লেখক মুস্তাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের ডাকে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ রোববার সমাবেশটি হবার কথা ছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল 10টার দিকে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাব ও আশেপাশের এলাকায় জড়ো হতে থাকেন। বেলা 11টার পর নেতাকর্মীদের একটি অংশ প্রেসক্লাবের ভেতর থেকে বাইরে বের হবার চেষ্টা করে, তাদের বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী বেরিয়ে সড়কে বসে পড়েন। এ সময় পুলিশ তাদের লাঠিপেটা করে তুলে দেয়। তারপর এলাকায় উপস্থিত ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় প্রেসক্লাবের ভেতরে আশ্রয় নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে ছাত্রদলের কর্মীরা। এরপর পুলিশ মুহুর্মুহু টিয়ার শেল নিক্ষেপ করে। এ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেবার কথা থাকলেও তিনি উপস্থিত হবার আগেই সেখানে রণক্ষেত্র সৃষ্টি হয়।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বাম শরিক দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানালেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF এর প্রতিষ্ঠাতা ও ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। একই সঙ্গে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিরো করার চ্যালেঞ্জ জানিয়েছেন। পীরজাদা আব্বাস সিদ্দিকি আজ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ঐতিহাসিক ব্রিগেড ময়দানে বক্তব্য রাখার সময় ওই আহ্বান জানান। পীরজাদা আব্বাস সিদ্দিকি বলেন, যেখানে যেখানে বাম শরিক দল প্রার্থী দেবে আগামী নির্বাচনে মাতৃভূমিকে রক্ত দিয়ে হলেও স্বাধীন করব। বামপন্থীরা ও শরিক দল যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানেই আমরা তাদেরকে জয়ী করে আগামী দিনে বিজেপি সরকার ও বিজেপি সরকারের বিটিম মমতাকে আমরা বাংলা থেকে উৎখাত করে ছাড়ব। তিনি বলেন, আজকে বাংলার স্বাধীনতাকে কেড়েছে এই মমতা, বাংলার নারীদের অধিকার কেড়েছে মমতা, একটা রেপের জন্য 2 লাখ টাকা মূল্য নির্ধারণ করেছেন মমতা। এ সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনতে পারবেন আমাদের সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান বলেছেন, পশ্চিমবঙ্গে পরিবর্তনের স্রোত বইতে শুরু করেছে। তিনি আজ পশ্চিমবঙ্গে পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করে ওই মন্তব্য করেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান বলেছেন, পশ্চিমবঙ্গে পরিবর্তনের স্রোত বইতে শুরু করেছে। তিনি আজ রোববার পশ্চিমবঙ্গে পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করে ওই মন্তব্য করেন। রাজ্যের তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে তিনি বলেন, আমি মমতা দিদির কাছে জানতে চাই, কৃষক সম্মান নিধির আওতায় চাষিরা 6,000 টাকা করে পেলে তার কি অসুবিধা হতো। শিবরাজের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় আয়ুষ্মান ভারতের সুবিধা মানুষকে নিতে দেননি। এখানকার গরিব মানুষের জন্য যে রেশন ও ত্রিপল আসে তা তৃণমূলের লোকেরা নিয়ে নেয়। শিবরাজ সিং চৌহান বলেন, পশ্চিমবঙ্গ সর্বকালের শ্রেষ্ঠ ভূমি, এই মাটির প্রতি সত্যিই হৃদয় শ্রদ্ধায় ভরে ওঠে। কিন্তু এখন চারিদিকে দুর্নীতি, প্রথমে কংগ্রেস বরবাদ করেছে, তারপরে তৃণমূল। তৃণমূল এখন ভাঙো মারো কাটোতে পরিণত হয়েছে। মিছিলের গাড়ি ভাঙা হচ্ছে, কর্মীদের মারা হচ্ছে। বিজেপির 130-এর বেশি কর্মীর মৃত্যু হয়েছে, তাদের আত্মত্যাগ ব্যর্থ হবে না। পশ্চিমবঙ্গে পরিবর্তনের হাওয়া চলছে, নিশ্চিতভাবে বিজেপি আসন্ন নির্বাচনে জয়ী হয়ে সরকার গড়বে। আগামী 2রা মে দিদি বিদায় নেবেন বলেও তিনি মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভা নির্বাচনের তীব্র লড়াইয়ের মধ্য দিয়ে জয় পাবে তৃণমূল। ABP, আনন্দ ও সি ভোটারের করা সর্বশেষ জনমত জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। তফসিল ঘোষণার পরপরই গতকাল শনিবার ABP, আনন্দ ও সি ভোটার তাদের সর্বশেষ জনমত সমীক্ষার ফলাফল প্রকাশ করে। এতে ইঙ্গিত দেওয়া হয় এবারের নির্বাচনে লড়াই হবে তীব্র, তবে জয় পাবে তৃণমূলই। সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার নির্দেশ দেওয়ার অপরাধে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ড। তিনি এক বিবৃতিতে হোয়াইট হাউসকে উদ্দেশ্য করে বলেছেন, বিন সালমানের সম্পদ বাজেয়াপ্ত করার পাশাপাশি তার আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনের উপরও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। ক্যালামার্ড বলেন, যারা খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছে তাদেরকে আন্তর্জাতিক সমাজ থেকে একঘরে করে রাখতে পারলে একই ধরনের অপরাধ করার কথা যারা চিন্তা করে তারা শিক্ষা পেয়ে যাবে। খাসোগি হত্যাকাণ্ডের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি। সৌদি আরবের ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমান ব্যক্তিগতভাবে সদস্যের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন বলে সদ্য প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে। আমেরিকা প্রবাসী সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে খুনের অপরাধে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিচার করা হবে কিনা তা সোমবার জানাবে বাইডেন প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ প্রসঙ্গে বলেছেন তার প্রশাসন সৌদি আরবকে নিয়ে সোমবার একটি ঘোষণা দিতে যাচ্ছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয় বলে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করার পর এ বিষয়ে ঘোষণা দিতে যাচ্ছে ওয়াশিংটন। খাসোগি হত্যাকাণ্ড নিয়ে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পর সমালোচনার মুখে রয়েছে বাইডেন প্রশাসন। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেডিও তেহরান থেকে শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। দৃষ্টিপাতের প্রথমেই রয়েছে ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের বেসামাল অবস্থা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, আর এটি পড়ে শোনাচ্ছেন আমির হোসেন।
সৌদি সরকার যখন তার সীমান্ত সংলগ্ন ইয়েমেনের মারিব প্রদেশে পরাজয় ঠেকাতে হিমশিম খাচ্ছে, তখন রিয়াদে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা সৌদি শাসক গোষ্ঠীকে আরও বিচলিত করে তুলেছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে ইয়েমেনি সশস্ত্র বাহিনী দাবি করেছে। এর আগে মারিব প্রদেশে সৌদি সরকারের অনুচর সেনা কমান্ডারদের বৈঠক চলার সময় সেখানেও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে ইয়েমেনি বাহিনী জানিয়েছে। এদিকে ইয়েমেনের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহর নেতৃত্বাধীন ইয়েমেনি সশস্ত্র ও স্বেচ্ছাসেবী বাহিনীগুলো মারিব প্রদেশের প্রধান কেন্দ্র থেকে মাত্র 5 কিলোমিটার দূরে রয়েছে। দায়েশ বা আইএস সহ নানা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদেরকে এই প্রদেশে এনে সৌদি জোট সেখানে ইয়েমেনের জাতীয় মুক্তি মোর্চা সরকারের অনুগত সেনাদের বিজয় ঠেকানোর চেষ্টা করছে। রিয়াদে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলাকে মারিবে ইয়েমেনি বাহিনীর অগ্রাভিযান জোরদার করারই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। রিয়াদে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার ফলে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা বিমানবন্দরে কয়েক ঘন্টার জন্য বিমান চলাচল বন্ধ হয়ে যায়। ইয়েমেনিদের এমন হামলা অব্যাহত থাকলে সৌদি অর্থনীতির মারাত্মক ক্ষতি হবে। রিয়াদে এমন সময় ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আঘাত হানল যখন সৌদি শাসক গোষ্ঠী নতুন মার্কিন সরকারের চাপের মুখোমুখি হয়েছে। মার্কিন গোয়েন্দা বিভাগ জামাল খাসোগি হত্যার ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার খবর দেয়ায় রিয়াদের শাসক গোষ্ঠীর সংকট বেড়ে গেছে। অবশ্য মার্কিন সরকার মারিব প্রদেশের পতন ঠেকাতে কূটনৈতিক পদক্ষেপও নেওয়া শুরু করেছে। ইয়েমেনে সৌদি সরকারের মানবাধিকার লঙ্ঘনে মার্কিন সরকার বেশ বিব্রত থাকায় ও ইয়েমেন যুদ্ধে শক্তির ভারসাম্যে সৌদি জোটের প্রতিপক্ষের পাল্লা ভারী থাকায় ওয়াশিংটন এ যুদ্ধের চোরাবালি থেকে রিয়াদকে উদ্ধার করতে চায় বলে বিশ্লেষকরা মনে করছেন। এটা স্পষ্ট, ইয়েমেনে সৌদি জোটের 6 বছরের আগ্রাসন ক্রমেই বুমেরাং হয়ে উঠেছে।
এবারে দৃষ্টি দেব ভারতের দিকে। কলকাতার জনসভা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উৎখাত করার ডাক দিয়েছেন ISF প্রধান পীরজাদা আব্বাস সিদ্দিকি। এ সম্পর্কে এখন রয়েছে কলকাতা থেকে আব্দুল হাকিমের প্রতিবেদন।
ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বাম শরিক দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানালেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF এর প্রতিষ্ঠাতা ও ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। একই সঙ্গে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিরো করার চ্যালেঞ্জ জানিয়েছেন। পীরজাদা আব্বাস সিদ্দিকি আজ রোববার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ঐতিহাসিক ব্রিগেড ময়দানে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। এ প্রসঙ্গে পীরজাদা আব্বাস সিদ্দিকি বলেন,
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভাগ করো,
বলছিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, বলছিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। এদিনের সমাবেশে বামফ্রন্ট নেতা সীতারাম ইয়েচুরি, বিমান বসু, ডি রাজা, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, আব্দুল মান্নান, ভূপেশ বাগেল সহ বাম, কংগ্রেস ও আইএসএফ এর বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ধারাবাহিক অনুষ্ঠান আসমাউল হোসনা।
আসমাউল হোসনা। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 22তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহান আল্লাহর আরেকটি গুরুত্বপূর্ণ নাম কাবিজ বা কাবিদ। মহান আল্লাহর জালালি তথা শক্তিমত্তা ও পরাক্রমের ঔজ্জ্বল্যে ভরপুর নামগুলোর অন্যতম এই নাম। কাবিজ বা কাবিদের অর্থ কোনো কিছুকে হাতের মুঠিতে নেয়া, সাধারণত কোনো বিষয়ের উপর পরিপূর্ণ ও নিরঙ্কুশ ক্ষমতা আর কর্তৃত্ব বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়। যেমন বলা হয় যে অমুক শহরটির নিয়ন্ত্রণ এখন আমার হাতে বা কবজায় রয়েছে। মানুষ ও সৃষ্টিকুলের নিয়ন্ত্রক মহান আল্লাহ। সূরা জুমারের 67 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, তারা আল্লাহকে যথার্থ রূপে বোঝেনি, কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠোতে তথা তারই নিয়ন্ত্রণে বা কর্তৃত্বাধীনে, এবং আসমানগুলো ভাঁজ করা অবস্থায় থাকবে তার ডান হাতে। তিনি পবিত্র, আর এরা যাকে শরিক করে তা থেকে তিনি পবিত্র ও অনেক ঊর্ধ্বে। সূরা ফুরকানের 45 ও 46 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন,
তুমি কি তোমার পালনকর্তাকে তথা তার শক্তিকে দেখো না, তিনি কিভাবে ছায়ার বিস্তার ঘটান, তিনি ইচ্ছা করলে একে স্থির রাখতে পারতেন, এছাড়াও আমি সূর্যকে করেছি এর নির্দেশক, অতঃপর আমি একে নিজের দিকে ধীরে ধীরে গুটিয়ে আনি। এখানে ছায়া গুটিয়ে আনাকে কাবজ বলা হয়েছে, যা মহান আল্লাহর ক্ষমতার পরিপূর্ণতার সাক্ষ্য। এটাও এখানে বোঝানো হচ্ছে যে কোনো কাজই মহান আল্লাহর জন্য কঠিন নয়। শরীর থেকে প্রাণ বা আত্মা বিচ্ছিন্ন করার ক্ষেত্রেও কাবজ শব্দের ব্যবহার লক্ষণীয়। বলা হয়, অমুক ব্যক্তির রূহ কাবজ করেছেন মৃত্যুর ফেরেশতা বা হজরত আজরাইল আলাইহিসালাম। সূরা জুমার 42 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, মৃত্যুর সময় আল্লাহ মানুষের রূহগুলো কাবজ করেন, আর যে এখনো মরেনি নিদ্রা অবস্থায় তার রূহ কাবজ করেন, অতঃপর যার মৃত্যুর ফয়সালা কার্যকরী হয় তার রূহকে রেখে দেন ও তা দেহে ফেরত পাঠান না, এবং অন্যদের রূহ একটি নির্দিষ্ট সময়ের জন্যে ফেরত পাঠান। যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য এর মধ্যে মহান আল্লাহর ক্ষমতার বড় নিদর্শন রয়েছে।
কোরআনের কোনো কোনো আয়াত থেকে সুস্পষ্ট যে ফেরেশতারাও মানুষের রূহ কবজকারী এবং সে অর্থে তারাও কাবিজ। মহান আল্লাহর কাবিজ গুণের প্রকাশ ঘটেছে এই ফেরেশতাদের উপর, তাই তারা আসলে আল্লাহর কবজ কার্যক্রমের মাধ্যম বা ওয়াসিলা। মহান আল্লাহ এই গুণ বা বৈশিষ্ট্যকে মানুষ সহ সব জীবকুলের উপর প্রয়োগ করেন। সূরা সিজদার 11 নম্বর আয়াতে মহান আল্লাহ মৃত্যুর প্রধান ফেরেশতা আজরাইলের ভূমিকা তুলে ধরে বলেছেন, এদেরকে বলে দাও মৃত্যুর যে ফেরেশতাকে তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে সে তোমাদের রুহকে পুরোপুরি তার কবজায় নিয়ে নেবে এবং তারপর তোমাদেরকে তোমাদের রবের কাছে ফিরিয়ে আনা হবে। অবশ্য আজরাইলের আওতাধীন অন্য একদল ফেরেশতাও রুহ কবজের কাজ করে থাকেন। সূরা নাখলের 32 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন,
এমন মুত্তাকিদেরকে যাদের পবিত্র থাকা অবস্থায় ফেরেশতারা যখন মৃত্যু ঘটেন তখন বলেন, তোমাদের প্রতি শান্তি, যাও নিজেদের কর্মকাণ্ডের পুরস্কার হিসেবে জান্নাতে প্রবেশ করো। আল্লাহ ছাড়া অন্য কবজকারীরা প্রকৃত কবজকারী নয়, বরং তারা আল্লাহর অনুমতিক্রমে রুহ কবজ করে থাকেন। বলা হয় অত্যন্ত মর্যাদা সম্পন্ন মোমিন ব্যক্তিদের রুহ কবজ করেন স্বয়ং হযরত আজরাইল, আর সাধারণ মানুষের কাছে আসেন সাধারণ ফেরেশতা মৃত্যুদূত হয়ে। সৎ ব্যক্তিরা মৃত্যুদূতকে অত্যন্ত সুন্দর ও জ্যোতির্ময় ব্যক্তি হিসেবে দেখে থাকেন এবং এতে সে প্রাণ বা রুহ হরণের বেদনা ভুলে যায়। আর যারা পাপী ও কাফির মুশরিক, তারা মৃত্যুর ফেরেশতার ভয়ানক চেহারা দেখে এমন বিকট চিৎকার দেন যে অন্য মানুষরা যদি সেই চিৎকার শুনত তাহলে তারাও ভয়ে মূর্ছা যেত।
হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একবার মালিকুল মউত নামে খ্যাত মৃত্যুর প্রধান ফেরেশতা আজরাইল আলাইহিসসালামকে বললেন, আপনার যেসব ফেরেশতা ক্রুদ্ধ ও কঠিন চেহারা নিয়ে রুহ কবজ করেন তার নমুনা আমাকে একটু দেখান। আজরাইল আলাইহিসসালাম বললেন, আপনি তা সহ্য করতে পারবেন না, কিন্তু এই মহান নবী বললেন সহ্য করতে পারব। তখন আজরাইল আলাইহিসসালাম, যারা কঠোর রূপ নিয়ে রুহ কবজ করেন এমন ফেরেশতাদের একজনকে রুহ কবজকালীন সময়ের ভয়ানক চেহারা কিছুক্ষণের জন্য দেখাতে বললে ওই ফেরেশতা তা দেখালেন এক মুহূর্তের জন্য। আর তা দেখেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বেহুশ হয়ে পড়েন। সূরা আনআমের 93 নম্বর আয়াতে কাফিরদের প্রাণ হরণকালীন সময়ের অবস্থা তুলে ধরে বলা হয়েছে,
হায়, তুমি যদি জালেমদেরকে সে অবস্থায় দেখতে পেতে যখন তারা মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকবে এবং ফেরেশতারা হাত বাড়িয়ে বলতে থাকবে, নাও তোমাদের প্রাণ বের করে দাও, তোমরা আল্লাহর প্রতি অপবাদ আরোপ করে যেসব অন্যায় ও অসত্য কথা বলতে এবং তাঁর আয়াতের বিরুদ্ধে যে ঔদ্ধত্য প্রকাশ করতে, তার শাস্তিস্বরূপ আজ তোমাদের অপমাননাকর শাস্তি দেয়া হবে। অন্যদিকে সূরা নাহলের বর্ণনা অনুযায়ী সৎকর্মশীল ও মুমিনদের রুহ কবজ করতে আসা রহমতের ফেরেশতাদের দেখে তারা ভয় তো পাবেনই না, বরং পূর্ণ সন্তুষ্ট চিত্তে তাঁদের হাত ধরে দুনিয়া ত্যাগ করতে ও দুনিয়ার মায়া ছাড়তে প্রস্তুত হবেন। কবজ বা কবদ শব্দের আরও কটি অর্থ হল নেয়া বা গ্রহণ করা এবং কোনো কাজ ঠেকানো বা প্রতিরোধ করা। এ ধরনের কবজ বা কবদ রুটি রুজির ক্ষেত্রেও রয়েছে। মহান আল্লাহ সূরা রাদের 26 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ যাকে ইচ্ছা রিজিক সম্প্রসারিত করেন এবং যাকে চান সংকুচিত বা সীমিত রিজিক দান করেন।
কাবজ বা কাবদ মানে কার পূর্ণ নয়, এর পূর্ণ রহস্য কেবল আল্লাহ ভালো জানেন। এই খোদাই নিয়ন্ত্রণের কারণে মানুষ ব্যাপক চেষ্টার পর অবশেষে কাবিজ আল্লাহর ইচ্ছা ও তার নির্ধারিত তাকদীর বা ভাগ্যের কাছে আত্মসমর্পণ করে। ফলে রুজি রিজিকে প্রশস্ততা দেখলে মানুষ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানায়, এবং যখন অভাব বা স্বল্পতা দেখে তখন সমগ্র চেতনা ও মনোযোগ নিয়ে আল্লাহর রহমত ও করুণার আশ্রয় নেয়। নানা বিষয়ে মানুষের রিজকের প্রসারণ বা সংকোচনের মালিক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে বুদ্ধি কম দেন সে বাস্তবতা বুঝতে পারে না, মহান আল্লাহর নির্ধারিত ভাগ্যকেও এড়াতে পারে না। আল্লাহ মানুষের প্রচেষ্টা ও তার ভাগ্যে বরাদ্দকৃত বিষয় সম্পর্কে অন্য সবার চেয়ে বেশি জানেন।
আমরা অনেক সময় যাকে দুর্ভাগ্য বা বালা মুসিবত মনে করি তা আসলে দান বা নিয়ামত। আমরা যেন আমাদের কুপ্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ বজায়কারী বা কাবিজ হতে পারি, যাতে সরল পথ থেকে বিচ্যুত না হই। মহান আল্লাহর দরবারে সেই প্রার্থনা করছি। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি।
কথা হবে আবারও আগামী আসরে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 28 ফেব্রুয়ারি রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ, দৈনিক ইত্তেফাক। প্রথম আলো শিরোনাম, ডিজিটাল নিরাপত্তা আইন কারো আপত্তি আমলে নেওয়া হয়নি, প্রথম আলো। উত্তাল মিয়ানমার সামরিক অভ্যুত্থান বিরোধী মিছিলে গুলিতে নিহত 4, বাংলাদেশ প্রতিদিন ও মানব জমিন। রাজধানীতে পুলিশ ছাত্রদল ব্যাপক সংঘর্ষ, টিয়ার শেল গুলি, আহত হাবিবুন নবী সোহেল সহ 35 জন। কালের কণ্ঠ, জিয়াকে ইতিহাস ধারণ করছে, খেতাব বাতিলে আসে যায় না, মির্জা ফখরুল, যুগান্তর। সমকালের শিরোনাম, ইয়াবার টাকা না পেয়ে মায়ের পেটে কাঁচি ঢুকিয়ে দিল মেয়ে, তদন্তের মাধ্যমে লেখক মোশতাকের মৃত্যু রহস্য উন্মোচিত হবে, কাদের মানব জমিন। ভারতের শিরোনাম, বাম কংগ্রেসের ব্রিগেড সমাবেশ, ঐতিহাসিক ভিড়, আনন্দবাজার পত্রিকা। একদিকে বিজেপি তৃণমূল, অন্যদিকে আমরা, বললেন বিমান বসু। আজকাল দেশকে নিয়ে গর্ব করাই আত্মনির্ভরতার প্রথম ধাপ, মন কি বাতে বার্তা প্রধানমন্ত্রীর, সংবাদ প্রতিদিন।
শ্রোতাবন্ধুরা, এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইত্তেফাকের এই শিরোনামের খবরে লেখা হয়েছে। শিক্ষার্থীদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমরা শিক্ষিত ও দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর, এক্ষেত্রে বিত্তশালীরাও এগিয়ে আসবেন, আমাদের শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডে সহায়তা করবেন বা নিজ নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা করবেন। প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর তাই শিক্ষার প্রসারে খরচকে আমরা বিনিয়োগ মনে করি।
ডিজিটাল নিরাপত্তা আইন কারো আপত্তি আমলে নেওয়া হয়নি, প্রথম আলোর শিরোনামের খবরে লেখা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনটি তৈরির আগে এবং পরে কারো আপত্তি আমলে নেয়নি সরকার। 2018 সালের 19 সেপ্টেম্বর জাতীয় সংসদে এ আইনের বিল পাশ হয়। পরের মাসে রাষ্ট্রপতি বিলটিতে সই করেন। এর মাধ্যমে বহুল আলোচিত আইনটি কার্যকর হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া তৈরি, মন্ত্রিসভায় অনুমোদন, সংসদে বিল উত্থাপন ও রাষ্ট্রপতি সইয়ের আগে ও পরে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সম্পাদক পরিষদ এবং দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন ও সংস্থা আপত্তি তুলেছিল। সরকারের পক্ষ থেকে কয়েকজন মন্ত্রী ও সংসদীয় কমিটির সদস্যরা বৈঠক করে আপত্তিগুলো শুনেছিলেন, কিন্তু শেষে দেখা যায় দাবিগুলো উপেক্ষা করা হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা আইন পাশের পর 2 বছর 4 মাসের মতো পেরিয়েছে। প্রথম আলো গত বছর হওয়া 197টি মামলা বিশ্লেষণ করে দেখেছে, বেশিরভাগ মামলাই হয়েছে কটূক্তি, মানহানিকর বক্তব্য, বিকৃত ছবি শেয়ার, গুজব ছড়ানো এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র জাতীয় অভিযোগে। 80% ক্ষেত্রে মামলার বাদী পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। মানব জমিনের মতান্তরে লেখা হয়েছে, মুশতাক কাশিমপুর থেকে আজিমপুরে। দৈনিকটির অন্য একটি খবর, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর তীব্র নিন্দা জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব এবং জাতিসংঘের মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিনিধি আইরিন খান। সেই সাথে তিনি ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করার দাবি জানান। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তদন্তের মাধ্যমে লেখক মুশতাকের মৃত্যু রহস্য উন্মোচিত হবে।
রাজধানীতে পুলিশ ছাত্রদল ব্যাপক সংঘর্ষ, টিয়ার শেল গুলি, আহত 35। কালের কণ্ঠের শিরোনামের খবরে লেখা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে, এতে অন্তত 35 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশ ও সাংবাদিকও রয়েছেন। আজ সকাল 11টার দিকে ছাত্রদলের কর্মসূচিতে পুলিশ বাধা দিলে এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে, এক পর্যায়ে টিয়ার শেলও নিক্ষেপ করে পুলিশ। এদিকে যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াকে ইতিহাস ধারণ করছে, খেতাব বাতিলে আসে যায় না।
সুইস ব্যাংক সহ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হাইকোর্টের রুল, মানব জমিনের এই খবরে লেখা হয়েছে। সুইস ব্যাংক সহ বিভিন্ন দেশের ব্যাংকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সুইস ব্যাংক সহ বিদেশে অর্থ পাচারকারীদের নাম, ঠিকানা এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে রুলে তাও জানতে চেয়েছেন আদালত। রোববার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেন।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। ব্রিগেড সম্পর্কিত খবর পরিবেশিত হয়েছে আজকের প্রায় সব দৈনিকে। মমতাকে জেরো করে দেখিয়ে দেব, ব্রিগেড থেকে তোপ দাগলেন আব্বাস, আনন্দবাজার পত্রিকা, আজকাল এবং সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। সত্যিই নজিরবিহীন ব্রিগেড সমাবেশ। রাজ্যের বিধানসভা ভোটকে সামনে রেখে আজ এই প্রথম কংগ্রেসের হাত ধরে ব্রিগেডের ময়দানে বামেরা। আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোটের জট এখনও কাটেনি, কিন্তু তা আপাতত সরিয়ে রেখেই বাম এবং কংগ্রেসের সঙ্গে ব্রিগেডের মঞ্চ ভাগ করে নিয়েছে আইএসএফও। আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকী সরাসরি মমতাকে আক্রমণ করে বলেন, তাকে জেরো করে দেব। বাংলা থেকে উৎখাত করব।
আর সীতারাম ইয়েচুরির অভিযোগ, দিল্লিতে কৃষক আন্দোলন চলছে, অনেকে শহীদ হয়েছেন, কিন্তু মোদির ভ্রুক্ষেপ নেই। মোদি সরকার না সরা পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেছেন, যারা আগামী নির্বাচনকে বোঝাতে চাইছে তৃণমূল এবং বিজেপির লড়াই, তাদের মিথ্যা প্রমাণ করে দিয়েছে এই সমাবেশ। তিনি বলেন, আগামী দিনে তৃণমূল বিজেপি থাকবে না, সংযুক্ত মোর্চা থাকবে। তিনি আরও বলেন, দিদি আর মোদির রাজনৈতিক ডিএনএ এক। বিমান বসু বলেন, এই সমাবেশের পর একদিকে থাকবে বিজেপি তৃণমূল, অন্যদিকে থাকব আমরা সবাই।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন আদর্শ মানুষ করার কৌশল।
আদর্শ মানুষ গড়ার কৌশল।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা। নিন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার শিক্ষা সংক্রান্ত আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার পঞ্চম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত কয়েকটি পর্বে আমরা শিশু ও কিশোরদের আদর্শ মানুষ ও মুসলমান হিসেবে গড়ার শিক্ষা বা কৌশল প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আদর্শ মানুষ করার পূর্ব শর্ত হিসেবে বিয়ের জন্য উপযুক্ত ও ধার্মিক বর কনে নির্বাচনের গুরুত্ব, সন্তান গ্রহণের আগে মানসিক প্রস্তুতি ও সন্তান গ্রহণের পূর্ব প্রস্তুতি বা আদব কায়দা সম্পর্কেও কথা বলেছি। এছাড়াও মায়ের গর্ভধারণের সময়ের করণীয় কর্তব্য এবং সন্তানকে মানুষ করার ক্ষেত্রে হালাল রিজিকের গুরুত্ব ও গর্ভবতী মায়ের যত্ন এবং খাদ্য বিষয় নিয়ে কথা বলেছি যথাক্রমে গত দুই পর্বে। আজ আমরা সুসন্তান গড়ে তোলার ক্ষেত্রে উত্তরাধিকারগত বৈশিষ্ট্য এবং স্বাধীন ইচ্ছা ও যথাযথ শিক্ষা বা প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলবো।
উত্তরাধিকারগত বৈশিষ্ট্য মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। মানুষের শরীরে বংশগতির বৈশিষ্ট্য নির্ধারণের একক জিন বা বংশাণুর সংখ্যা 25,000 থেকে 35,000 পর্যন্ত রয়েছে। বাবা মায়ের চোখ যদি নীলবর্ণের হয় তাহলে তাদের সন্তানেরও চোখ নীলবর্ণের হবে, এমনই সম্ভাবনা বেশি। ইউরোপীয় বাবা মায়ের সন্তান ইউরোপীয় ধাঁচেরই হবে এবং আফ্রিকান কৃষ্ণকায় দম্পতির সন্তানও তাদের মতোই হবে। প্রতিটি জীবের ক্ষেত্রেই বংশগতির প্রভাব ও ছাপ দেখা যায়। তবে উত্তরাধিকারগত বৈশিষ্ট্যগুলো মানুষের বাহ্যিক দিক বা কেবল শরীরের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সন্তানরা বাবা মায়ের স্বভাব চরিত্র পেতে পারে বংশগতি বা উত্তরাধিকারগত বিধানের প্রভাবে। যেসব সন্তানের বাবা মা সৎ, পরোপকারী, দয়ালু ও নানা ভালো গুণের অধিকারী, তাদের সন্তানকেও একই ধরনের নানা ভালো গুণের অধিকারী করাটা বা তাদের জন্য একই ধরনের গুণের অধিকারী হতে প্রশিক্ষণ দেওয়াটা সহজ। কিন্তু বাবা মায়ের মধ্যে যদি সমস্যা থাকে বা ওইসব মহৎ গুণ না দেখা যায়, তাহলে তাদের সন্তানকে উন্নত চরিত্রের অধিকারী করতে অনেক বেশি যত্ন নিতে হবে ও তাদের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হবে।
বিয়ে করা বা বিয়ে করানোর ক্ষেত্রে যোগ্য পাত্র পাত্রী বাছাই করার উপর ইসলাম ধর্মে যে ব্যাপক গুরুত্ব দেয়া হয় তার কারণই হল সুসন্তান গড়ে তোলা এবং প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়া সহজ করা। সন্তান তার অর্ধেক গুণ পেয়ে থাকে মা ও অর্ধেক গুণ পেয়ে থাকে বাবার কাছ থেকে। ইসলাম ধর্ম বোকা ও মানসিকভাবে অসুস্থ কাউকে বিয়ে করতে নিষেধ করে, কারণ এমন ব্যক্তির সঙ্গে বিয়ের ফলে যেসব সন্তান জন্ম নেবে সেসব সন্তানও একই রকম হতে পারে। সৎ ও পবিত্র স্বভাবের মা বাবার সন্তানও সাধারণত সেসব পছন্দনীয় স্বভাবই পেয়ে থাকে। কৃপণ ও ভীরু লোকের সন্তানও সেরকমই হতে পারে। কুটিল স্বভাবের লোকের সন্তানও কুটিল বা কূট স্বভাবের হবে, এটাই সাধারণ নিয়ম। তবে ব্যতিক্রমও আছে, এর জন্যই বলা হয় কখনো কখনো গোবরেও পদ্ম ফুল ফোটে এবং অনেক মহাপুরুষের সন্তানও পাপী হতে পারে।
ইতিহাসে দেখা যায় ইয়াজিদের পুত্র সন্তান নিজ বাবা ও দাদার নীতি তীব্র নিন্দা জানিয়ে এবং তাদের কৃতকর্মে তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষমতায় থাকতে পর্যন্ত অস্বীকৃতি জানায়, ফলে সে রহস্যজনকভাবে নিহত হয়েছিল। অন্যদিকে হজরত নূহ নবীর এক পুত্র কাফের হয়েছিল ও হজরত আদমেরও এক পুত্র হত্যাকাণ্ডের মতো পাপে লিপ্ত হয়েছিল। এর কারণ হল মানুষকে দেয়া হয়েছে মত ও পথ বেছে নেওয়ার স্বাধীনতা, তাই কোনো মহাপাপীর পুত্র সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুবাদে সৌভাগ্যের অধিকারী এবং মহাপুরুষের সন্তানও ভুল সিদ্ধান্ত নিয়ে পথভ্রষ্টতা ও ধ্বংসাত্মক পরিণতির অধিকারী হয়। তবে মানুষের ব্যক্তিত্ব গঠনে যেমন বংশগতির প্রভাব রয়েছে তেমনি পরিবেশ ও শিক্ষার প্রভাবও রয়েছে, তাই এই দুই বিষয় গুরুত্বপূর্ণ। আমিরুল মোমিনিন হজরত আলী আল ইসলাম মিশরের গভর্নরের কাছে পাঠানো এক ফরমান লিখেছিলেন, প্রশাসন চালানোর জন্য এমন লোকদের বেছে নাও যাদের মধ্যে রয়েছে সৎ গুণগুলোর আধার এবং যারা ধার্মিক পরিবারের সদস্য ও যাদের রয়েছে সুন্দর অতীত। এ কাজের জন্য বেছে নাও বীর যোদ্ধা, ক্ষমাশীল ও মহানুভব সহ এমন সব লোকদের যাদের মধ্যে রয়েছে মহতি নানা গুণের সমাবেশ।
মুসলমানদেরকে অমুসলিম নারী বিয়ে করতে নিষেধ করা হয় এজন্যেই যাতে তাদের স্বভাবগত বৈশিষ্ট্য, চিন্তাধারা ও সাংস্কৃতিক দিকগুলো সন্তানের মধ্যেও সহজেই ছড়িয়ে না পড়ে। সন্তানের ভবিষ্যৎ শিক্ষা ও উন্নয়ন বা অবনতি কিংবা অধোগতির ক্ষেত্রে বংশগতির প্রভাব বেশি গুরুত্বপূর্ণ না শিক্ষা, প্রশিক্ষণ এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার প্রভাব বেশি গুরুত্বপূর্ণ? এ প্রসঙ্গে আজকের আলোচনার ব্যাখ্যা বিশ্লেষণের আলোকে বলা যায় যে আলোচ্য ক্ষেত্রে বংশগতির প্রভাব বেশি গুরুত্বপূর্ণ হলেও মানুষের ইচ্ছা, বিবেক, বুদ্ধি এবং চূড়ান্ত সিদ্ধান্তই বেশি গুরুত্বপূর্ণ। বলা হয় যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, কিন্তু এটাও বলা হয় যে উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে এবং তিনি মধ্যম যিনি চলেন তফাতে।
শ্রোতা ভাই বোনেরা, আদর্শ মানুষ করার শিক্ষা ও কৌশলের বিষয়ে আমরা আরো কথা বলবো আগামী পর্বগুলোতে,
সে আসরেও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 ও 9031 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। এবারে
সবশেষে পাওয়া একটি সংক্ষিপ্ত সংবাদ। ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পাশাপাশি দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রিয়াদ। সৌদি সরকার শনিবার দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রিয়াদের আকাশে ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। সৌদি আরবের আল ইখবারিয়া টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে গুলি ছুড়ে একটি ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে দেওয়া হচ্ছে। ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশে বোমা ভর্তি ড্রোন হামলা চালিয়েছে বলেও রিয়াদ জানিয়েছে। এসব ড্রোনের অন্তত তিনটি আত্মঘাতী হামলা চালিয়েছে এবং বাকিগুলো হামলা চালিয়ে তাদের উৎসে ফিরে গেছে। সৌদি সরকার দাবি করেছে এসব হামলার পেছনে আনসারুল্লাহ আন্দোলন জড়িত রয়েছে, যদিও হুথি আনসারুল্লাহ আন্দোলনের পক্ষ থেকে এ সম্পর্কে এখনও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। সৌদি আরবের পক্ষ থেকে এসব হামলায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করা হয়েছে। এবার এ বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজ বলেছে ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ছিল তেহরানের কনিষ্ঠ আঙ্গুলের আঘাত। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে পুলিশের হামলায় ছয়জন নিহত, প্রতিবাদ অব্যাহত রাখতে অনড় বিরোধীরা। ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে মমতাকে জিরো করার ঘোষণা ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর। এবং সৌদি যুবরাজকে নিষেধাজ্ঞার আওতায় আনতে আমেরিকার প্রতি জাতিসংঘের আহ্বান। ওয়াশিংটন সিদ্ধান্ত জানাবে আগামী সোমবার। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767 তেহরান 19395 ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002 ঢাকা 1000 বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222 নিউ দিল্লি 110048 ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা আবারও বলছি রেডিও তেহরান 1982@gmail.com। আর আমাদের ফ্যাক্স নম্বর হচ্ছে 0098212205323। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.